ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। আজ 11 সেপ্টেম্বর, বাংলাদেশে ভারতে এখন শুক্রবার রাত, এখানে ওয়াশিংটনে শুক্রবার বেলা 12টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
শিক্ষার্থীদের বেতনের উপরে সরকার আরোপিত ভ্যাট প্রত্যাহার করা না পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে।
12 অক্টোবর থেকে বিহার বিধানসভার 5 দফার নির্বাচনী পর্ব শুরু হচ্ছে, ভোট গণনা হওয়ার কথা 8ই নভেম্বর।
রয়েছে 11 সেপ্টেম্বর নিয়ে জেনারেল মনিরুজ্জামানের বক্তব্য ভিত্তিক একটি বিশেষ রিপোর্ট। তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আজ শুক্রবার 11ই সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার 14 বছর পূর্তি। এই দিনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে 4টি বিমান আত্মঘাতী আঘাত হেনেছিল, তারই স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে এই দিনটি। নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2টি বিমান আঘাত হানে, একটি পেন্টাগনে, অন্যটি পেনসিলভেনিয়া রাজ্যের শাংসভিলের একটি মাঠে বিধ্বস্ত হয়। ওই বিমানটির লক্ষ্য ছিল সম্ভবত ওয়াশিংটন। প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পত্নী এবং হোয়াইট হাউসের কর্মীবৃন্দ স্থানীয় সময় সকাল 8:46 হোয়াইট হাউস প্রাঙ্গণে 1 মিনিট নিরবতা পালন করেন। ওই সময়েই ছিনতাইকৃত প্রথম বিমানটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে। দুপুরে প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনের অদূরে ফোর্ট মিডে এক পাবলিক হল মিটিংয়ে সামরিক বাহিনীর সদস্য যারা দেশকে নিরাপদ রাখার জন্য কাজ করছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যরা শুক্রবার সমবেত হবেন এক অনুষ্ঠানে, যেখানে ঘণ্টার মৃদু ধ্বনির অনুরণনের সঙ্গে সঙ্গে নিহতদের নাম পাঠ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদের স্মরণে সকালে অনুষ্ঠিত হবে এক স্মরণ সভা। 11ই সেপ্টেম্বরের হামলায় অন্তত 3,000 মানুষ প্রাণ হারান। বিশ্ব সংবাদের পরপরই এ বিষয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার রয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 3 সন্দেহভাজন সদস্যকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড প্রদান করেছেন আদালত। এ সম্পর্কে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের পাঠানো রিপোর্ট।
বৃহস্পতিবার ওই সংগঠনের প্রধান আবুল বাশার এবং গণমাধ্যম শাখার জুলহাস বিশ্বাস ও জাফরান আলী হাসানকে গ্রেপ্তার করে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালিত হতো জসিমউদ্দিন রহমানের নির্দেশে এবং ওই নির্দেশ আসত তার ছোট ভাই বাশারের মাধ্যমে। র্যাবের দাবি, 26 ফেব্রুয়ারি 21ে বইমেলায় ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে 5 জনের একটি দল অংশ নিয়েছিল এবং 12ই মে তারাই সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যা করে। এদের মধ্যে তবিদুর ব্রিটিশ নাগরিক, যাকে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মদ ফসিউল হক ভারত সফর করছেন। তার সঙ্গে বৈঠক হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সির। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে জঙ্গি তৎপরতা বন্ধে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্টটি শুনুন।
তিনি দিল্লিতে ভারতের পদস্থ সেনাকর্তাদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন। সেই সঙ্গে তিনি রাজ্যের শান্তিনিকেতনেও সফর করেছেন। শান্তিনিকেতনে তাকে গীতাঞ্জলি উপহার দেওয়া হয়। সেখানে বেলাল মোহাম্মদ সফিউল সাংবাদিকদের বলেন, দুদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে রবীন্দ্রনাথের বিরাট ভূমিকা রয়েছে। তার আগে কলকাতায় ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাকর্তাদের সঙ্গেও আলোচনায় বসেন তিনি। তাতে দুদেশের সামরিক বোঝাপড়া নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শিক্ষার্থীদের বেতনের ওপরে সরকার আরোপিত ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ঢাকা থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের পক্ষে শুক্রবার সালাউদ্দিন মিঠু এক সংবাদ সম্মেলনে বলেন,
রোববার থেকে পুনরায় ভ্যাট বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাগাতার ধর্মঘট অবস্থান কর্মসূচি চলবে।
এদিকে অপর এক সংবাদ সম্মেলনে শনিবার থেকে টানা তিন দিন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়েছে। ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করে। শত শত শিক্ষার্থীর বিক্ষোভের কারণে বৃহস্পতিবার ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং ঢাকা মহানগরী কার্যত অচল হয়ে পড়ে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইউরোপীয় ইউনিয়নের গৃহীত অভিবাসী সংক্রান্ত পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে ইইউভুক্ত চারটি দেশ। ওই পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি সদস্য রাষ্ট্র 160,000 অভিবাসীকে সমানভাবে ভাগ করে নেবে। হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার প্রাগে জার্মানি এবং লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। চুক্তিটি মেনে নেওয়ার মতো সম্পদ যে ইউরোপের পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর নেই সে বিষয়টি পশ্চিম ইউরোপের ওই দুইটি দেশ আপাত দৃষ্টিতে মেনে নিতে পারে। তবে চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী লুবোমবে জাওলাক এক বলেছেন, একটি দেশ কতজন শরণার্থী গ্রহণ করবে তা সেই দেশের এখতিয়ারের মধ্যে থাকা প্রয়োজন। অস্ট্রিয়ার রাজধানীর সঙ্গে সংযুক্ত ট্রেন যোগাযোগ এখনও স্থগিত থাকার কারণে হাজার হাজার অভিবাসী হাঙ্গেরি থেকে পায়ে হেঁটে ভিয়েনার দিকে রওনা হয়েছেন। কর্মকর্তারা বলছেন, অগণিত মানুষকে 60 কিলোমিটার পথ পার করার মতো সক্ষমতা তাদের নেই। 12 অক্টোবর থেকে শুরু হবে বিহার বিধানসভার 5 দফা নির্বাচনের প্রথম পর্ব। ফলাফল বেরোবে 8ই নভেম্বর। কলকাতা থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বিহারে এনডিএ জোটে রয়েছে একদিকে উচ্চবর্ণ, আবার তারই পাশাপাশি একেবারে দলিত গোষ্ঠীগুলি। অন্য জোটেও অন্যান্য পিছিয়ে পড়া গোষ্ঠীগুলি রয়েছে, সঙ্গে বিহারের 18% মুসলিম জনগোষ্ঠী। এনডিএর জয় যদি না হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দলের সভাপতি অমিত শাহ দুর্বল হয়ে পড়বেন। সংসদেও মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ ধাক্কা খাবে। লালু নীতিশের জোট থেকে ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে গেছেন আরেক সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদব। নির্বাচনে লালু নীতিশ ও কংগ্রেস জোটের পরাজয় যদি ঘটে, বিহারের রাজনীতিতে অদূর ভবিষ্যতে নিজেদের গুরুত্ব ফিরে পাওয়া এদের পক্ষে খুবই কঠিন হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিঙ্গাপুরে শুক্রবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ 5 দশক ধরে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি যে কর্তৃত্ব করে আসছে তার অবসান ঘটতে পারে। সিঙ্গাপুরের পার্লামেন্ট পিএপি দল যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সে বিষয়ে প্রায় নিশ্চিত হলেও বিরোধী দলগুলোর থেকে প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তারা। তবে এটাই প্রথমবার যে ক্ষমতাসীন দল 89টি আসনের জন্য লড়ছে। সিঙ্গাপুরের স্বাধীনতা সংগ্রামের নেতা লি কুয়ান ইউ ওই দলের প্রতিষ্ঠাতাদের একজন, যিনি এবছরের প্রথম দিকে মারা যান। বর্তমানে তারই পুত্র প্রধানমন্ত্রী লি শিয়ান লুং দলের নেতা। ভারতের একটি আদালত 9 বছর আগে মুম্বাই শহরে কয়েক মিনিটের ব্যবধানে যে 7টি ট্রেনে পরপর বোমা বিস্ফোরিত হয় তার সঙ্গে জড়িত 12 জনকে অভিযুক্ত করেছে। 2006 সালে ওই বোমা হামলায় প্রাণ হারান অন্তত 188 জন এবং আহত হয়েছিল 800 মানুষ। দীর্ঘ 8 বছর ধরে ওই মামলা চলে, প্রায় 200 জন মানুষ ওই ঘটনায় সাক্ষী দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপূর্ণ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে সম্প্রতি তাঁর ছেলের মৃত্যুর পর এই মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মিস্টার বাইডেন সিবিএস টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। আইওয়া রাজ্যে যদিও তিনি এখনও নির্বাচনে অংশ নেননি, তদুপরি 12% সমর্থন পেয়েছেন। টাইফুন বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলে দ্বিতীয় আরেকটি নদীর পানি বেড়ে গিয়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার জাপানের মধ্য এবং উত্তরাঞ্চলে প্রবল বন্যা হয়ে ফলে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা সরে যেতে পারেননি তাদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ১১ সেপ্টেম্বরের স্মরণে ভয়েস অফ আমেরিকার সম্পাদকীয় বিভাগের একটি বিশেষ প্রতিবেদনে আমেরিকার জনগণের মনোমানসিকতা আদর্শের প্রতিফলন পড়ছে যথার্থভাবেই। আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর। আজ থেকে ১৪ বছর আগে 2001 সালের এই দিনটিতে নারী পুরুষ শিশুসহ 90টিরও বেশি দেশের প্রায় 3,000 মানুষ প্রাণ হারিয়েছিল যে সন্ত্রাসী হামলায়। সে হামলায় সন্ত্রাসীরা ছিনতাই করা যাত্রী বিমান নিয়ে আঘাত হেনেছিল নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, চড়াও হয়েছিল ওয়াশিংটন ডিসির উপকণ্ঠবর্তী প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কার্যালয়ে। চতুর্থ আরেকটি বিমান সন্ত্রাসীদের তৎপরতায় বিধ্বস্ত হয়েছিল পেনসেলভেনিয়ার একটি শস্যক্ষেত্রে। ছিনতাইকারীরা যে আরেকটি লক্ষ্যস্থলে আঘাত হানতে চাইছে এটা জানতে পেরে বিমানের যাত্রীরা তাদের ওই কুঅভিসন্ধিতে বাধা দিয়েছিল। ওই একটা দিনেই সারা দুনিয়াটাই যেন বদলে গিয়েছিল। ওটা কেবলই 3,000 প্রাণ বিনাশের কারণেই নয় বা যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানা হয়েছিল সেজন্যও নয়, বরং একদল সন্ত্রাসী যথেচ্ছভাবে অসামরিক জনগোষ্ঠীর ওপর উপর্যুপরি আঘাত হানার কথা যে চিন্তা করতে পেরেছিল সেজন্যেই। ওই দিন যাঁরা প্রাণ হারিয়েছিলেন বয়স নির্বিশেষে তাঁরা ছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠী আর ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষজন। ওই সন্ত্রাসীদেরকে দেবার কিছুই ছিল না তাদের। তাদের হত্যাকারীদের কোনোই অনিষ্ট কোনোই ক্ষতি করেননি তারা। তাদেরকে সেদিন প্রাণ দিতে হয়েছিল এ কারণে যে সভ্য জগৎ জুড়ে সেই যে ত্রাসের সৃষ্টি হয়েছিল তার বিপরীতে রুখে দাঁড়ানোর অবস্থা সামর্থ্য তাদের বড় একটা ছিল না সেদিন। আর সে কারণেই বাকি বিশ্বের মানব সমাজ সহ যুক্তরাষ্ট্র আজ রুখে দাঁড়াচ্ছে সর্বত্র ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে, রুখে দাঁড়াচ্ছে মুক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের সমর্থনে ঘৃণাবিদ্বেষ ও অবদমনের বিকল্প হিসেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং তাবৎ আমেরিকার গণমানুষের মনোমানসিকতাকে ঝলসিয়ে দিয়েছে ১১ সেপ্টেম্বরের ওই দিনটি। 2001-এর ওই দিনটিতে প্রাণ হারান যাঁরা, সেই নারী পুরুষ শিশুর স্মরণে সমবেতভাবে আমরা শ্রদ্ধা জানাই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর লিখিত এক বিবৃতিতে। বন্ধু হিতৈষী নির্বিশেষে সববারই এটা অনুধাবন করতে হবে, সন্ত্রাসী কখনোই যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাতে পারবে না, ভয় দেখাতে পারবে না। অনেক দুঃখ যাতনার কারণ ঘটাতে পারবে তারা হয়তোবা, কিন্তু কখনোই তারা আমাদের ইস্পাত কঠিন সংকল্পকে হতোদ্যম করতে পারবে না, লক্ষ্যভ্রষ্ট করতে আমাদের পারবে না তারা। দেশে বিদেশে আমেরিকানরা যেখানেই থাকুক, দুঃখ বিষাদে সবাই আমরা একাত্ম একই চিন্তার অধিকারী। দুঃখ যাতনা আমাদেরকে আরও সজাগ করে তোলে, শুধু ১১ সেপ্টেম্বরই নয়, প্রতিটা দিনই আমাদের দৃপ্ত সংকল্প আরও মজবুত আরও ইস্পাত কঠিন হয়ে ওঠে। ১১-এর ঘটনা বলি, কী প্রতিক্রিয়া ফেলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান। ঢাকায় তার সঙ্গে এ নিয়ে কথা বলে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
14 বছর আগে এই দিনে ঘটেছিল ভয়াবহ এবং দুঃসহ স্মৃতির 9/11। 2001 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার সহ গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় নিহত হন প্রায় 3,000 জন মানুষ, যার মধ্যে কয়েকজন বাংলাদেশীও ছিলেন। ওই ঘটনা বদলে দিয়েছে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতি। এর প্রতিক্রিয়া থেকে মুক্ত নন কেউই, এমনকি বাংলাদেশও নয়। 9/11 ঘটনাবলী কি প্রতিক্রিয়া ফেলেছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশি বা জঙ্গিবাদের বিস্তার ক্রমবর্ধমান হারে কিভাবে বাড়ছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক এবং গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান।
মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার পরিবর্তে বিশ্বের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়ে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ইরান যুদ্ধ হয়েছে, আফগানিস্তান যুদ্ধ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের উপরে বড় ধরনের যে প্রভাব পড়ে সে চলমান প্রক্রিয়া এখন পর্যন্ত চালু আছে। তবে সন্ত্রাসের যে নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি সে প্রক্রিয়া এখন পর্যন্ত থেমে নাই এবং আমরা দেখতে পাচ্ছি সেটা সে প্রক্রিয়া না থেমে থেকে বর্তমানে আইসিস পর্যন্ত গড়িয়ে গেছে।
বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর বর্তমান পরিস্থিতি এবং এর উত্থানের পেছনে কারণ সম্পর্কে মেজর জেনারেল মুনিরুজ্জামান।
বাংলাদেশ অনেকদিন থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের চ্যালেঞ্জের মুখোমুখি আছে, তবে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে গণতন্ত্র প্রক্রিয়ার ভিতরে যে অভাব দেখা দিয়েছে এবং যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেইটার পরিস্থিতিতে যে লাভবান হওয়ার জন্য বর্তমানে বাংলাদেশি যে উগ্রপন্থী দলগুলো এবং সন্ত্রাসী দলগুলো আছে তারা সে প্রক্রিয়ার সাথে এই অবস্থায় তারা লাভবান হয়ে নতুন করে বাধা চাড়া দিয়ে উঠেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সংগঠনগুলো নতুনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং শুধু বাংলাদেশের ভিতরে নয় বরং আঞ্চলিক পরিমণ্ডলে তাদের যে সহযোগী সংগঠনগুলো আছে, সন্ত্রাসী সংগঠনগুলো আছে, তাদের সাথে তারা নতুন নতুন ভাবে যোগাযোগ স্থাপন করে আঞ্চলিক সন্ত্রাসের সাথে তারা জড়িয়ে পড়ছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে গত সপ্তাহে আমরা জানতে পেরেছি যে ইরাবাদ যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল ব্যাংককে, তার যে মূল হোতা বা পরিকল্পনাকারী সে ব্যাংকক থেকে বাংলাদেশে পালিয়ে এসে দু সপ্তাহ থেকে এখান থেকে চলে গেছে। স্বাভাবিকভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় যে তার যদি বাংলাদেশে কোনো একটা নেটওয়ার্ক সাপোর্ট না থাকে তাহলে সে বাংলাদেশকে পালিয়ে এসে বাংলাদেশকে সে যে সিলেক্ট করেছিল এটাই প্রমাণ করে যে এই সাথে যোগাযোগের ক্ষেত্রে তার যে বাংলাদেশের যোগাযোগ আছে সেটাই এটা প্রমাণ করে। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো পশ্চিমবঙ্গ ভারতে গিয়েও তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, যেমন বর্তমানে তারা বম ব্লাস্ট করেছে, তারা পালু হায়দরাবাদে যে জঙ্গি ধরা পড়েছিল পাঁচজন তার ভিতরে দুজন বাংলাদেশি হুজির সদস্য ছিল। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো নতুন করে বাধা চাড়া দিয়ে উঠেছে, তারা নতুন করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এবং শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে না তারা আঞ্চলিক ভাবেও সক্রিয় একটা ভূমিকা রাখার জন্য প্রয়াস দেখছে।
জেনারেল মুনিরুজ্জামান মনে করেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে শুধু বাংলাদেশই নয় এটি সামগ্রিকভাবে পুরো অঞ্চলকেই বিপদাপন্ন করে তুলছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে অভিবাসন সংকট ও সংশ্লিষ্ট বিষয়াদি। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। আর এখন আজকের বিজ্ঞান পর্ব। কলেরা প্রতিষেধক টিকার এক ডোজই দুই ডোজের মতো কাজ করতে পারে, নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গিয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীরা বলছেন যে এ কৌশলটি অবলম্বন করে নতুন টিকে তৈরি হবে যাতে টিকের সরবরাহ কম হলেও সেটা দীর্ঘমেয়াদী কাজ করতে পারে। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন তহিদুল ইসলাম এবং সেলিম হোসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি লাইসেন্স পাওয়া ভয়াবহ ডায়ারিয়াজনিত অসুস্থতা প্রতিরোধে মুখে খাওয়া যায় এমন 20 লাখ ডোজের টিকা মজুত করেছে, কিন্তু সংস্থাটির এক হিসেবে সারা বিশ্বে 140 কোটি মানুষ পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে, তাই ওই মজুত প্রয়োজনের তুলনায় একেবারে কম। প্রাকৃতিক দুর্যোগের পর যখন খাবার পানি মানুষের আবর্জনার সাথে মিশে দূষিত হয় তখন কলেরা সব জায়গায় ছড়িয়ে পড়ে। নতুন এক গবেষণায় দেখা গেছে হাইতির পোর্ট অব প্রিন্সে 2010 সালের ভূমিকম্পের পর কলেরা মহামারীতে প্রায় 1,20,000 মানুষ আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে 800 বেশি মানুষ মারা গেছেন। কিন্তু PLOS মেডিসিন জার্নালে প্রকাশিত এক লেখায় তারা বলেছেন, মুখে খাওয়া যায় এমন টিকার এক ডোজ যদি ভূমিকম্পের এক বছরের মধ্যেও গ্রহণ করত দেশটির মানুষ, তাহলে প্রথম রোগীর সন্ধান পাবার পরে 78,000 রোগীকে রক্ষা করা যেত এবং রোধ করা যেত 783 জনের মৃত্যু। অন ডোজ স্ট্র্যাটেজি বা এক ডোজ কৌশলের কার্যকারিতা বিষয়ক গবেষণার নেতৃত্ব দিয়েছেন জনস হপকিন্স ইউনিভার্সিটিস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারী বিশেষজ্ঞ জাস্টিন লেজলার। তিনি চলমান টিকা নীতিমালার সঙ্গে নতুন টিকার তুলনা করেছেন। নীতিমালায় বলা হয়েছে, ঝুঁকিতে থাকা রোগীকে এক ডোজ ঔষধ দেবার 2 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে। লেজলার বলেন,
এমনকি 2 ডোজের মধ্যে এক ডোজ যদি 50% ফলপ্রসূ নাও হয় তারপরেও এটি ভালো ব্যবস্থা, কারণ প্রাদুর্ভাবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যতটা দ্রুত সম্ভব মানুষের মাঝে টিকা পৌঁছে দেয়া।
গাণিতিক মডেলের ব্যবহার করে গবেষকরা হাইতির এক টিকা প্রচারণায় দেখেছেন, এক ডোজ ব্যবস্থার চেয়ে 2 ডোজের ব্যবহার 5% কম মানুষকে রক্ষা করতে পারে। লেজলার বলেন, এ ফলাফলের কারণ যথাযথ তাপমাত্রায় টিকা সংরক্ষণের অভাব এবং প্রথম ডোজ টিকা যারা খেয়েছেন তাদের খুঁজে না পাওয়া। জিম্বাবুয়েতে 2008 থেকে 2009 সালে হওয়া কলেরা মহামারী বিশ্লেষণ করে তদন্তকারীরা বলেন, প্রায় 71,000 মানুষকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা যেত, সম্ভবত বাঁচানো যেত 3,000 মানুষকে। লেজলার বলেন,
By using a one dose campaign you can protect the same number of people and protect them earlier.
এক ডোজ প্রচারণার মাধ্যমে আপনি সমপরিমাণ মানুষকে রক্ষা করতে পারেন এবং তাদেরকে আগে থেকেই রক্ষা করতে পারেন। সুতরাং আপনি 2 ডোজ নীতি ব্যবহারের চেয়ে আসলে অনেক বেশি কলেরা রোগীকে রক্ষা করছেন।
ভিব্রিও কলেরে ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয়। এর ফলে ভয়াবহ ডায়রিয়া থেকে মানুষের শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়। তখন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না দিলে রোগীর মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 5 বছরের কম বয়সী শিশুরা। দক্ষিণ সুদানের জুবাতে সম্প্রতি কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং মুখে খাওয়া যায় এমন টিকা মাত্র 2,50,000 রয়েছে। তাই মৃতের সংখ্যা কমিয়ে আনা যায় কিনা তা দেখতে কর্তৃপক্ষ সেখানে এক ডোজ কৌশলের পরীক্ষামূলক ব্যবহার করছেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
চাকরি তথ্য সম্পর্কিত বাংলাদেশের জনপ্রিয় সাইট jobs1.com এর প্রধান নির্বাহী কর্তা তরুণ উদ্যোক্তা নাজিবুদ্দিন মোহাম্মদ ফ্যাসল ব্যবসা সংক্রান্ত সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন। সে সময় বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও ভবিষ্যৎ সহ নানান বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
কারা আপনার এই ওয়েবসাইটে চাকরির জন্য আবেদন করেন?
বেসিক্যালি ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা যে স্টুডেন্ট আছে তারাই বেশি আবেদন করে।
কোন বয়স থেকে কোন বয়সের প্রার্থীরা বেশি?
সেক্ষেত্রে আপনি বলতে পারেন 24 থেকে 30 এর মধ্যে প্রার্থীরা বেশি, সবচেয়ে বেশি।
শিক্ষাগত যোগ্যতা বিবেচনায়
অনার্স কমপ্লিট করা বা গ্রাজুয়েশন কমপ্লিট করা তাদের সংখ্যাটাই বেশি।
বোঝা যাচ্ছে যে তরুণ সমাজের প্রাধান্য বেশি এখানে।
ডেফিনেটলি।
এই তরুণদের কি পরিমাণ সংস্থান হয় আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে?
স্পেসিফিকলি বলা সম্ভব না আমাদের পক্ষে, কারণ আমাদের তরুণরা আমাদের এখানে জব সাইটে সিভি জমা দেয় এবং যারা এমপ্লয়ার তারা ডাইরেক্টলি সেই সিভিগুলো দেখে, দেখে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে। সো আমরা এই তথ্যটা আপনাকে স্পেসিফিকলি বলতে পারবো না যে কি পরিমাণ ছেলে মেয়ে চাকরি পায়। আমি আপনাকে এটা বলতে পারি যে এক বছরে কি পরিমাণ জব আমাদের জব সাইটে পোস্ট হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে প্রায় 20,000-এর বেশি জব পোস্ট হয়।
বাংলাদেশের কোন সেক্টরে সাধারণত এই তরুণ সমাজ চাকরি পাচ্ছে?
এখানে বিভিন্ন সেক্টর আছে। আপনি মার্কেটিংয়ে বলতে পারেন, আপনি রিয়েল এস্টেট সেক্টর বলতে পারেন, আপনি মিডিয়া সেক্টর, তো এখন খুবই গ্রুমিং একটা সেক্টর, তরুণদের খুব আগ্রহের একটা জায়গা, সেইটা তো আছে। এছাড়াও আপনি অ্যাকাউন্টিং বা আদার্স ফিল্ডগুলো তো আছেই নর্মালি।
বাংলাদেশের তো এখন মানব সম্পদের একেবারে প্রধান শক্তি হচ্ছে তরুণ সমাজ।
ডেফিনেটলি, এটাই বাংলাদেশের শক্তি আসলে।
এটাই বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং তরুণ সমাজের ভূমিকা, আপনি কিভাবে এটার উত্তর দেবেন?
আমি, আপনি বললেন কিছুক্ষণ আগে যে এটাই বাংলাদেশের ভবিষ্যৎ, আমি বলবো যে বাংলাদেশ এখন এইটার উপর দাঁড়িয়ে আছে, এটা ভবিষ্যৎ এবং কি বর্তমান, তো বাংলাদেশের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল। আমি আমেরিকাতে আছি, আমি এখানে অনেক তরুণদের সাথে কথা বলছি, আমি আপনাকে এটা আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে আমাদের দেশের তরুণরা অনেক বেশি পরিশ্রমী, তারা একটা সুযোগের অপেক্ষায় থাকে, একটা সুযোগ পেলে তারা কিছু করে দেখাতে চায়। এই যে স্পৃহাটা, আমি অনেক দেশেই গেছি, আমি লন্ডনে ছিলাম, আমি থাইল্যান্ডে গেছি, সেসব তরুণদের সাথে আমি কথা বলেছি, তো তাদের যে স্পৃহা আর আমাদের দেশের ছেলেমেয়েদের যে স্পৃহা, আমি বলবো যে আমাদের দেশের ছেলেমেয়েদের স্পৃহাটা অনেক বেশি এবং তাদের মধ্যে শেখার চেষ্টাটা অনেক বেশি এবং কিছু করে দেখানোর যে আকাঙ্ক্ষা সেটাও আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে অন্যান্য দেশের চেয়েও বেশি।
চাকুরি ছাড়া বাংলাদেশের এই তরুণ সমাজ উদ্যোগ মানে ব্যবসা বাণিজ্যের উদ্যোগে কতটা উৎসাহী?
আমি আপনাকে এটা বলতে পারবো, এখন তো একটা ট্রেন্ডের মতো শুরু হয়েছে, এখন অনেকগুলো ফেসবুক পেজও আছে এটার উপর, যে তারা চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে হওয়ার চেষ্টা করছে। তো এইটা একটা এখন এক ধরনের নতুন একটা প্রসেসটা আপনি বলতে পারেন। আমি আশা করছি যে এই প্রসেসটার মাধ্যমে আমাদের দেশে যে বেকারত্বটা আছে, যারা বেকার বসে আছে, তারা বেকার না থেকে একটা জবের জন্য 3-4-5 লাখ টাকা ঘুষের না দিয়ে তারা বরং সেই টাকাটা দিয়ে উদ্যোক্তা হলে আমার মনে হয় যে সেটা তাদের জন্য আরো ভালো হতে পারে।
সর্বশেষে আপনাকে যদি আমি বলি যে তরুণ সমাজের জন্য আপনি কি উপদেশ দেবেন?
আমি তাদেরকে এটুকুই বলবো যে হতাশ হওয়ার কিছু নাই, আমরা এখন 16-17 কোটি লোকের একটা দেশ, এখানে অনেক বড় একটা মার্কেট, কে যদি প্ল্যান করে এই মার্কেটকে নিয়ে, দেশের বাইরেও কোনো প্ল্যানিং নিয়ে কাজ করে, এখন যেহেতু ইন্টারনেট অনেক সহজলভ্য হয়ে গেছে আমাদের দেশে, তো তাহলে হতাশ হওয়ার কিছু নাই, কেউ তার মধ্যে যদি মেধা থাকে,
আসল বিষয় হলো পরিকল্পনা,
ডেফিনেটলি পরিকল্পনা যদি থাকে সে একটা বড় জায়গায় যাবে বলে আমি বিশ্বাস করি।
ধন্যবাদ নাজিমউদ্দিন মোহাম্মদ ফয়সাল আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
আজ শুক্রবার 11 সেপ্টেম্বর আমেরিকার সন্ত্রাসী হামলার 14 বছর পূর্তি। এই দিনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে 4টি বিমান আঘাত হেনেছিল। তারই স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে এই দিনটি। নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2টি বিমান আঘাত হানে, একটি পেন্টাগনে, অন্য আরেকটি পেনসিলভেনিয়া রাজ্যের শাংসভিলের একটি মাঠে বিধ্বস্ত হয়। ওই বিমানটি লক্ষ্য সম্ভবত ওয়াশিংটন ছিল। প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পত্নী এবং হোয়াইট হাউসের কর্মীবৃন্দ স্থানীয় সময় সকাল 8:46 হোয়াইট হাউস প্রাঙ্গণে 1 মিনিট নিরবতা পালন করেন। ওই সময়েই ছিনতাইকৃত প্রথম বিমানটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হেনেছিল। ইউরোপীয় ইউনিয়নে গৃহীত অভিবাসী সংক্রান্ত পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে ইইউভুক্ত 4টি দেশ। ওই পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি সদস্য রাষ্ট্র 1,60,000 অভিবাসীকে সমানভাবে ভাগ করে নেবে। হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার প্রাগে জার্মানি এবং লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন। সিঙ্গাপুর শুক্রবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ 5 দশক ধরে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি যে কর্তৃত্ব করে আসছে তার অবসান ঘটতে পারে। সিঙ্গাপুরের পার্লামেন্ট পিএপি দল যে ব্যাপক সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সে বিষয়ে প্রায় নিশ্চিত হলেও বিরোধী দলগুলোর থেকে প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। নেতাজি সুভাষ বসু সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যে 64টি গোপন ফাইল রাখা হয়েছে ব্রিটিশ আমল থেকে তা 18 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট গৌতম গুপ্তের।
নেতাজি বিষয়ক আরও অন্তত 150টি গোপন ফাইল রাখা রয়েছে ভারত সরকারের হেফাজতে। ওই ফাইলগুলি প্রকাশ্যে নিয়ে আসবার একাধিক আবেদন কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখিয়ে। নেতাজি গবেষকদের অনুমান, নেতাজির শেষ জীবন ও তার উধাও হয়ে যাওয়ার রহস্য উন্মোচন করতে পারে ভারত সরকারের কাছে রাখা ওই ফাইলগুলি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে ভারতে একটি আদালত 9 বছর আগে মুম্বাই শহরে কয়েক মিনিটের ব্যবধানে যে 7টি ট্রেনে পরপর বোমা বিস্ফোরিত হয় তার সঙ্গে জড়িত 12 জনকে অভিযুক্ত করেছে। 2006 সালে ওই বোমা হামলায় প্রাণ হারান অন্তত 188 জন এবং আহত হয়েছিল 800 মানুষ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপূর্ণ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার ছেলের সাম্প্রতিক মৃত্যুতে এই মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তিনি সঠিক জানেন না।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.